করছি সানডে সাসপেন্স, গান টান উত্তেজনা। ডাক্তারি জীবনে বহু রোগীর সংস্পর্শে আসতে হয়েছে আমাকে। বিচিত্র মন, বিচিত্র চরিত্রের মানুষ দেখেছি, তাই এখন আর নতুন কোন রোগী আমার মনে তেমন প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু রাঘব সামন্তকে দেখি কেন জানি আমি বেশ একটা ধাক্কা খেলাম। আমার মনের ঠিক অনুভূতিটা বুঝিয়ে বলা মুশকিল। কেমন যেন গা ঘিনঘিন আর গা শিরশির করা অনুভূতি, যেন একটা জীবন্ত মৃতদেহের সঙ্গে দাঁড়িয়ে আছি।
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ শুনবেন মঞ্জিল সেনের লেখা পিশাচ। ১৯২৬ সালে ঢাকা জেলার বিক্রমপুরের হাসারায় জন্ম মঞ্জিল সেনের। সব ধরনের উপন্যাস গল্প লিখলেও রহস্য, রোমাঞ্চ, ভৌতিক গল্পের কাহিনীকার হিসেবে তিনি মূলত জনপ্রিয়। বক্সিং ছিল তার প্রিয় খেলা। ১৯৯০-৯১তে গোরাচাঁদ গ্রন্থের জন্য তিনি জাতীয় পুরস্কার পান, পেয়েছেন আরও পুরস্কার, যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বিদ্যাসাগর পুরস্কার। এই গল্পটি আমরা নিয়েছি বুক ফার্ম থেকে প্রকাশিত মঞ্জিল সেনের ভয় সমগ্র এই বইটি থেকে। গল্প পাঠে ঋতব্রত, মুখ্য ভূমিকায় অংশুমান পাল। শুরু হচ্ছে পিশাচ।
গোড়া থেকেই শুরু করি। আমার চেম্বারের কিছু দূরেই একটা মেস বাড়ি। ওখানকার কিছু বাসিন্দা আমার রোগী, মাঝে মাঝে তাই ওখানে আমাকে যেতে হয়। হঠাৎ একদিন বর্ষার রাতে ফাঁকা চেম্বারে বসে উঠবো উঠবো করছি, এমন সময় মেসের মালিক স্বয়ং হন্তদন্ত হয়ে ছুটে এলেন। দিন কয়েক হলো এক নতুন বোর্ডার এসেছেন তার মেসে। ভদ্রলোক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, গুরুতর কিছু বলেই মনে হচ্ছে। আমাকে এক্ষুনি যেতে হবে। যেতে হল। ছোট্ট একটা চিলে কোঠা ঘরে রোগী শুয়ে আছে। পরে মেসের মালিকের মুখে শুনেছিলাম ভদ্রলোক কারো সঙ্গে ঘর ভাগাভাগি করে থাকতে চাননি। যত ছোট বা খারাপই হোক না কেন, ঘরটা সম্পূর্ণ তাঁর চাই। তার জন্য যত বেশি টাকা দিতে হোক না কেন তিনি রাজি। তেমন কোনো ঘর ছিল না, শেষ পর্যন্ত চিলে কোঠা ঘরটা জঞ্জাল পরিষ্কার করে ভদ্রলোককে দেওয়া হয়। তিনি খুশি হয়েছিলেন। ভদ্রলোক মেসে আসার পর থেকে এ কদিনই কোথাও বেরোননি, কারো সঙ্গে বিশেষ একটা কথাও বলেননি। ওই ছোট্ট ঘরে দরজা বন্ধ করে নিজেকে যেন বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখতে চেয়েছেন। মেসের চাকর ঘরে খাবার দিয়ে আসে, খাবার জন্য নিচে নামেন না তিনি।
দাদাবাবু, খাবার এনেছি।
আজ একটু রাতে খাবার দিতে গিয়ে ছোকরা চাকরটা দেখে ভদ্রলোক মাটিতে পড়ে আছেন।
কি হলো দাদাবাবু? দাদাবাবু
মুখটা হাঁ হয়ে গেছে, দু চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে।
দাদাবাবু, ও দাদাবাবু, মালিক, মালিক একটু আসেন, কি হয়েছে দাদাবাবু?
তার চিৎকারে লোকজন ছুটে আসে। নাড়ির গতি এত মৃদু যে মনে হয় জীবন মরণের একটা লড়াই চলছে। তাই ভয় পেয়ে মালিক ভদ্রলোক ছুটে এসেছেন আমার কাছে। মেসে কেউ মারা গেলে সেটা মেসের পক্ষে বদনাম, তাই তাঁর দুর্ভাবনাটাই বেশি। মালিকের সঙ্গে তাঁর মেস বাড়িতে যেতে হল। যদিও আগে অনেকবারই এসেছি কিন্তু চিলে কোঠায় কখনো আসিনি। সত্যি এক চিলতে ঘর। তক্তপোষে বিছানার উপর যিনি শুয়ে আছেন তাঁকে দেখে আমি চমকে উঠলাম। সারা শরীরে কেমন একটা শিহরণ বয়ে গেল। মাথার চুলের ডান দিকটা থপথপে সাদা, কিন্তু বাঁ দিকটা কালো। মুখে অসংখ্য বলি রেখা, অথচ আমার মনে হল ভদ্রলোককে যত বুড়ো দেখাচ্ছে তত বুড়ো তিনি নন। অকালে বুড়িয়ে গেছেন। গায়ের রং ফ্যাকাশে, যেন কেউ রক্ত শুষে নিয়েছে। কেমন যেন একটা মৃত্যুর গন্ধ, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ভদ্রলোকের শরীর বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। তাকে পরীক্ষা করে আমি কিন্তু রোগটা কি তা ঠিক বুঝতে পারলাম না। প্রথমে ভেবেছিলাম হার্ট অ্যাটাক, কিন্তু ব্লাড প্রেশার স্বাভাবিক। নিজের বুদ্ধি আর অভিজ্ঞতায় মনে হল ওসব ব্যাপার নয়। যাই হোক, তখনকার মতো চাঙ্গা করে তুলবার মতো ওষুধপত্রের ব্যবস্থা করলাম। ভদ্রলোক পরদিনই খাড়া হয়ে উঠলেন। আমি একটু অবাকই হলাম, আগের রাত্রে অমন একটা অবস্থার পর এত তাড়াতাড়ি তিনি সামলে উঠবেন এ আমি আশাই করিনি। যাই হোক, পরদিন তাকে দেখতে যেতেই তিনি আমাকে বসতে বললেন।
বসুন।
আমি লক্ষ্য করলাম ভদ্রলোকের চোখের সাদা অংশটা একটু প্রকট, চাউনিতে কেমন একটা অস্থিরতা। আমাকে তিনি এক দৃষ্টি লক্ষ্য করছেন দেখে আমার অস্বস্তি হতে লাগল। সেটা কাটাবার জন্যে আমি তাকে পরীক্ষা করতে শুরু করলাম। সব কিছুই স্বাভাবিক।
আপনি ডাক্তার?
প্রশ্নটা শুনে আমি থতমত খেলাম। আমার গলায় স্টেথোস্কোপ, হাতে ব্লাড প্রেশার মাপার যন্ত্র, এতক্ষণ যত্ন করে পরীক্ষা করলাম, তারপরেও অমন প্রশ্নের কারণ কি হতে পারে? ভদ্রলোক নিজেও বোধহয় প্রশ্নটার অসারতা বুঝতে পেরেছিলেন, তাই বললেন,
মানে আমিও একসময় ডাক্তার হবার স্বপ্ন দেখতাম, বছর তিনেক পড়েও ছিলাম।
তাই নাকি? আমি এবার কৌতূহল নিয়ে তাকালাম। ছেড়ে দিলেন কেন?
ছাড়তে হলো, সে অনেক কথা।
ভদ্রলোক হঠাৎ আমাদের কথায় ছেদ টানতে চাইলেন। আমি ইঙ্গিতটা বুঝে ও প্রসঙ্গ নিয়ে আর এগোলাম না। এ ঘটনার দিন তিনেক পর ভদ্রলোক হঠাৎ আমার চেম্বারে এসে হাজির হলেন।
নমস্কার ডক্টর ব্যানার্জি।
বর্ষার রাত, সেদিনও চেম্বার বন্ধ করে উঠব উঠব করছিলাম। ভদ্রলোককে দেখে মোটেই খুশি হলাম না আমি, কেন তা অবশ্য জানি না। ভদ্রলোক এটা ওটা কথার পর আমার সম্বন্ধে নানান প্রশ্ন করতে লাগলেন। কোন মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, কোন কোন প্রফেসরের কাছে পড়েছি, আমার পরিচিতদের মধ্যে কারা ডাক্তার হিসেবে নাম করেছেন, এই সব ব্যক্তিগত প্রশ্ন। বলা বাহুল্য, আমি বিরক্তিই বোধ করছিলাম। হঠাৎ ভদ্রলোক জিজ্ঞেস করলেন,
আচ্ছা, ডাক্তার অনাথ চৌধুরী নামে কাউকে চেনেন?
ডাক্তার অনাথ চৌধুরী? আমি বেশ অবাক হয়েই বললাম, তিনি তো প্রথম সারির একজন সার্জন, চিনতেন নাকি আপনি তাকে?
হ্যাঁ, একসময় আমার সঙ্গে তার খুবই জানাশোনা ছিল।
কিন্তু ওর বয়স তো আপনার মতো হয়নি।
ওখানেই আপনার ভুল, আমার চাইতে উনি বয়সে বেশ বড়ই হবেন। আমার শরীর ভেঙে পড়েছে তাই বেশি বয়স দেখায়, নয়তো আমারও এক সময় জোয়ান চেহারা ছিল। হ্যাঁ, বেশ ভালো রকমই জোয়ান চেহারা ছিল আমার।
আমার দৃষ্টিতে বোধহয় অবিশ্বাসের ছাপ ফুটে উঠেছিল। তা লক্ষ্য করে ভদ্রলোক বললেন,
না না, আমি আপনাকে ধোঁকা দিচ্ছি না।
তারপরই একটু মুচকি হেসে বললেন,
আচ্ছা বেশ, যদি অনাথ চৌধুরীর সঙ্গে দেখা হয় তবে জিজ্ঞাসা করবেন রাঘব সামন্তর স্বাস্থ্য কেমন ছিল।
বলেই হা হা করে হেসে উঠলেন বিস্তারিত হাসি। আমার কেমন যেন অস্বস্তি হতে লাগল। রাত হয়ে যাচ্ছে বলে উঠে পড়লাম। এরপর থেকে রাঘব সামন্ত মাঝে মাঝেই আমার চেম্বারে আসতেন। ভিড় থাকলে এক কোণে চুপ করে বসে থাকতেন। সবাই চলে যাওয়ার পর আমার মুখোমুখি বসে শুরু করতেন নানান কথা। একদিন হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলেন,
আচ্ছা, আপনারা তো হাল আমলের ডাক্তার, আপনাদের সময় কাটা ছেঁড়ার জন্য ডেড বডির বোধহয় তেমন অভাব ছিল না।
তারপর নিজেই সে প্রশ্নের জবাব দিলেন,
হবে বা কি করে, আজকাল কথায় কথায় লোকে ছুরি চালায়, বোমা মারে, মানুষ মারা তো এখন ডাল ভাত হয়ে গেছে। ডেড বডির অভাব নেই, অনেক ক্ষেত্রেই সেসব বডির কোনো দাবিদার থাকে না, ফলে মেডিকেল স্টুডেন্টসদের সুবিধেই হচ্ছে। আমাদের সময় এত খুন জখম ছিল না, ডেড বডিও ছড়িয়ে পড়ে থাকত না, রীতিমতো সমস্যা ছিল ডেড বডি পাওয়া, মাঝে মাঝে ডিসেকশন বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হতো।
শরতের মাঝামাঝি রাঘব সামন্ত মারা গেলেন। সেবারেও মেসের ছোকরা চাকর সকালবেলা চা নিয়ে দরজা ধাক্কা দিয়ে কোনো সাড়া না পেয়ে জানলা দিয়ে উঁকি মেরে দেখল ভদ্রলোক মাটিতে চিত হয়ে পড়ে আছেন, মুখটা একটু হাং করা, কয়েকটা মাছি ভন ভন করছে মুখের সামনে।
দাদাবাবু, 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 দাদাবাবু!
আমি চেম্বারে আসতেই আমার ডাক পড়ল, এবার কিন্তু আর ভুল ছিল না, ভদ্রলোক মারাই গেছেন এবং করোনারি অ্যাটাকেই মৃত্যু হয়েছে। সার্টিফিকেট লিখে দিতে আমি কোনো দ্বিধা করলাম না। পরের দিন মেসের মালিক আমার সঙ্গে দেখা করতে এলেন, তাঁর হাতে একটা বড় পুরু খাম, ওটা তিনি আমার হাতে দিলেন। আমি খামের ওপর লেখাটায় চোখ বুলিয়ে একটু অবাক হলাম, লেখা আছে ব্যক্তিগত, আমার মৃত্যুর পর এটা যেন ডক্টর বিমল ব্যানার্জিকে দেওয়া হয়। রাতে বাড়ি ফিরে আমি একটা সিগারেট ধরিয়ে খামটা খুললাম। আমার স্ত্রী সুষমা দিন কয়েকের জন্য বাপের বাড়ি গেছে, আমি একা। প্রথমেই একটা চিঠি।
প্রিয় ডাক্তার ব্যানার্জি, আপনি হয়তো ভেবে অবাক হচ্ছেন, এত লোক থাকতে আপনাকেই কেন আমার জবানবন্দি শোনাবার জন্য বেছে নিলাম। আসলে সত্যিই আমি একদিন ডাক্তার হতে চেয়েছিলাম। যদি আমার জীবনে ওলটপালট না ঘটত, কিংবা যদি ডাক্তার অনাথ চৌধুরী আমার জীবনে শনি হয়ে দেখা না দিত, তবে হয়তো আজ আমি একজন সফল ডাক্তার হিসেবে মানুষের জীবন বাঁচাবার মহৎ পেশায় ব্যস্ত থাকতাম। কিন্তু শনি আর রাহু, এই দুয়ের মিলন ঘটেছিল আমার ভাগ্যের ঘরে। তাই যাক সে কথা, আপনাকে দেখে আমার জীবনের স্বপ্নের কথা মনে পড়েছে, আপনাকে কেন জানি ভালো লেগেছে, তাই আমার জীবনের বিচিত্র কাহিনী আপনার হাতে দিয়ে গেলাম। যদি অবিশ্বাস হয় তবে ডাক্তার অনাথ চৌধুরীকে প্রশ্ন করতে পারেন, সেই সঙ্গে তার মানসিক প্রতিক্রিয়াও লক্ষ্য করবেন, তবে সাবধান, তার পথ মাড়াবেন না, সে শুধু লোভী নয় নিষ্ঠুর, কত বড় নিষ্ঠুর তা এই কাহিনী থেকেই জানতে পারবেন। আমার শুভেচ্ছা রইল, ইতি রাঘব সামন্ত।
আমার কৌতূহলের লাগামটাকে আর যেন সামলাতে পারছিলাম না, পাতা উল্টে আসল কাহিনী শুরু করলাম।
সে আজ অনেক বছর আগের কথা, যদ্দূর মনে পড়ে সালটা ছিল ১৯৪০, দেশ তখনও স্বাধীন হয়নি। ঢাকা মেডিকেল স্কুলে আমি ডাক্তারি পড়ি, ছোটবেলা থেকেই চট করে কিছু বুঝে নেওয়ার ক্ষমতা ভগবান আমাকে দিয়েছিলেন, তার উপর ছিলাম পরিশ্রমী, মাস্টারমশাইদের মান্য করে চলতাম, তাই সহজেই তারা আমার প্রতি সদয় হতেন, সহজেই বিশ্বাস করতেন আমাকে, ছাত্র হিসেবেও খারাপ ছিলাম না। আমি যে একদিন ডাক্তারি পাশ করে বেরোব, ডাক্তার হব, এ বিষয়ে মাস্টারমশাইদের মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না, আমার তো নয়। ডাক্তার পাল ছিলেন তখন অ্যানাটমি বিভাগের প্রধান, নামটা ইচ্ছে করেই আমি গোপন করলাম, কারণ তার তখন দারুণ খ্যাতি, এ কাহিনীর সঙ্গে তাকে আর জড়াতে চাই না। মিডফোর্ড হাসপাতাল আর মেডিকেল স্কুল ছিল পাশাপাশি। একটা সরু রাস্তা মাঝখান দিয়ে চলে গেছে। ওই রাস্তার উপরেই একটা বাড়িতে থাকতেন ডাক্তার পাল। তখন ওই রাস্তায় আর কোনো বাড়ি ছিল না। বাড়িটার সদর দরজা দিয়ে বেরোলে হাসপাতালের পাঁচিল, আর খিড়কির দরজা দিয়ে বেরোলে মেডিকেল স্কুলের পাঁচিল। খিড়কির দরজার কয়েক হাত দূরে পাঁচিলের গায়ে একটা দরজা ছিল, ওটা দিয়ে ডাক্তার পাল মেডিকেল স্কুলে যাতায়াত করতেন। অনেকটা ঘুর পথ বেঁচে যেত। রাত্রিরে ওই দরজায় বাইরে থেকে তালা ঝুলত, আর তার চাবি থাকত ডাক্তার পালের কাছে। ওই দরজা দিয়ে ঢুকে খানিকটা গেলে বাঁ দিকে টিনের ছাউনির লম্বা টানা একটা ঘর, ওখানেই অ্যানাটমির ক্লাস নিতেন ডাক্তার পাল। মড়া কাটা ছেঁড়া করে সার্জারিতে হাত পাকাত তরুণ সব ছাত্ররা, ভাবিকালের শল্য চিকিৎসক। ডাক্তার পালের বাড়িটা বেশ বড়, আসলে ওটা ছিল হাসপাতালের সম্পত্তি। মেডিকেল স্কুলে পড়ানো ছাড়াও হাসপাতালের সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। অ্যানাটমি সবকিছুর দায়িত্ব, এমনকি কাটা ছেঁড়ার জন্য মড়া জোগাড় করার ভারও ছিল তার উপর। ডাক্তার পাল অবশ্য নিজে মড়া জোগাড় করতেন না, তার জন্য অন্য লোক ছিল। একটা খরচও বরাদ্দ ছিল, কিন্তু তাকে সবকিছুর হিসেব রাখতে হতো। আমি এ সময় ডাক্তার পালের সুনজরে পড়ে গেলাম। তখন আমার সবে তৃতীয় বছর চলছে। অ্যানাটমি ক্লাসের সমস্ত দায়িত্ব আস্তে আস্তে তিনি আমার উপর ছেড়ে দিতে লাগলেন। ঘরটা ছিল লম্বা। ওই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, ছাত্রদের মধ্যে ঠিক মতন লাশ ভাগ করে দেওয়া, ঠিক মতো হিসেব রাখা এবং যারা লাশ নিয়ে আসে তাদের পাই পয়সা চুকিয়ে দেওয়া, এসবই তিনি আমার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হলেন। একটা কথা আগেই বলে রাখি, বৈধভাবে কাটা ছেঁড়ার জন্য যে লাশ আমরা পেতাম তা মোটেই পর্যাপ্ত ছিল না, ফলে প্রায়ই আমাদের চোরা পথে ওটা সংগ্রহ করতে হতো, না করে উপায় ছিল না। এসব কিন্তু আসত গভীর রাতে। ডাক্তার পালের খিড়কির দরজায় কড়া নাড়ার শব্দ থেকে বুঝে নিতে হতো যে চালান এসেছে। যারা নিয়ে আসত তাদের দিয়ে ডিসেকশন রুমে বডিটা নিয়ে তাদের পাওনা মিটিয়ে দিয়ে আবার পাঁচিলের দরজা বন্ধ করে দেওয়ার কাজটা আমার উপরই পড়ল। একটা খাতায় হিসেব লিখে রাখতে হতো, আর যারা সব নিয়ে আসত তাদের পাওনা মেটাবার জন্য একটা টিনের বাক্সে সবসময় বেশ কিছু টাকা জমা থাকত। এ প্রসঙ্গে আরো একটা কথা বলা ভালো, যারা মড়া নিয়ে রাতের আঁধারে চুপি চুপি আসত তারা অন্ধকার জগতের মানুষ, খুন রাহাজানি এসবই তাদের পেশা। প্রথম প্রথম ভয় করলেও পরে ব্যাপারটা আমার গাছ হয়ে গিয়েছিল। তাছাড়া দরদস্তুরের পর পাওনা টাকা হাতে নিয়ে যখন তারা আমাকে সেলাম করত, তখন আমার নিজেকে খুব শক্তিমান পুরুষ বলেই মনে হতো। ডাক্তার পাল আমাকে তার বাড়ির একতলায় থাকবার ব্যবস্থা করে দিয়েছিলেন। আগেই বলেছি বড় বাড়ি। ডাক্তার পালের পরিবারের লোকজন কম থাকায় একতলাটা প্রায় খালি পড়েছিল। বিশেষ করে খিড়কির দরজার দিকের অংশটায় আমি ছাড়া আর কেউ থাকত না। ব্যবস্থাটা যে আমার পক্ষে খুব সুখকর হয়েছিল তা মোটেই নয়। শীতকালে গভীর রাতে কিংবা ভোর রাতে কড়া নাড়ার শব্দে আমাকে বিছানা ছেড়ে উঠতে হতো। ঘুম জড়ানো চোখে হাতড়ে হাতড়ে ঘরের আলো জ্বালিয়ে বেরিয়ে আসতাম। আমার সামনে দাঁড়িয়ে কদর্য চেহারার গুন্ডা শ্রেণীর লোক,
স্যার মাল এনেছি।
তাদের সঙ্গে রয়েছে মাল, যা দিয়ে সাজানো হবে সব ব্যবচ্ছেদের প্রকাণ্ড প্রকাণ্ড টেবিল। শিক্ষানবিশী ছাত্ররা ওই মাল কাটা ছেঁড়া করে হাত পাকাবে, ভবিষ্যতে জীবিত মানুষের উপর প্রয়োগ করবে আজকের অর্জিত বিদ্যা। যারা মাল নিয়ে আসত তাদের পয়সাকড়ি মিটিয়ে দিয়ে আমি ডিসেকশন রুমে ওগুলো তুলতাম।
আরে
তারপর ওরা চলে গেলে একা কিছুক্ষণ থাকতে হতো আমাকে ওই ঘরে, যেখানে সাজানো রয়েছে পাশাপাশি মৃতদেহ আর বিরাজ করছে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা, হয়তোবা কবরের নিস্তব্ধতা। মেডিকেল স্কুলের প্রধান দালান থেকে ওটা ছিল বেশ খানিকটা দূরে, তাই নির্জনতাও ছিল যথেষ্ট। একা একা ওখানে ওগুলোর মধ্যে দাঁড়িয়ে যে আমার গা ছমছম করত না, এ কথা বললে মিথ্যা বলা হবে। মনে হতো ওরা যেন সব আমাকে লক্ষ্য করছে। তারপর এক সময় ওই ঘরের তালা বাইরে থেকে লাগিয়ে আমি ফিরে আসতাম আমার ঘরে, নষ্ট ঘুম পুষিয়ে নেওয়ার জন্য আবার আশ্রয় নিতাম বিছানায়। এইভাবে কাটছিল আমার দিন আর রাত। সাধারণ চোখে আমার তখনকার জীবন মোটেই হিংসা করার মতন মনে না হলেও মেডিকেল ছাত্রদের কাছে কিন্তু আমি হিংসার পাত্র হয়ে দাঁড়িয়েছিলাম। ডক্টর পালের প্রতি আমার সদয় ভাবটা তারা পক্ষপাতিত্ব বলেই মনে করত। বিশেষ করে অ্যানাটমি ক্লাসের সম্পূর্ণ ভার তিনি আমার উপর ছেড়ে দিয়েছিলেন বলে অনেকের যে চোখ টাটাত সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। কাটা ছেঁড়ার জন্য তাদের মধ্যে লাশ ভাগ করে দেওয়ার ব্যাপারে আমি যে একটু মাতব্বরি করতাম না, কিংবা যারা এ ব্যাপারে আমার অনুগ্রহ প্রার্থী ছিল তাদের প্রশ্রয় দিতাম না, এ কথা বললে মিথ্যে বলা হবে। এ ধরনের জীবনে মানুষ স্বার্থপর হয়ে ওঠে এবং নিজের ছাড়া অপরের ভালোর ব্যাপারে একেবারেই মাথা ঘামায় না বলেই আমার বিশ্বাস। আমার অভিজ্ঞতাও তাই বলে। ডাক্তার পালের অনুগ্রহ ভাজন হওয়ার ফলে আমার নিজের আখেরটা গুছিয়ে নেওয়ার কথা ভাবতে শুরু করেছিলাম। বিবেকহীন উচ্চাকাঙ্ক্ষী এক যুবক, দিনে দিনে ডাক্তার পালের আমি ডান হাত হয়ে উঠলাম, আমাকে ছাড়া তার চলে না। অ্যানাটমির প্রফেসর হিসেবে তার তখন যথেষ্ট খ্যাতি, কিন্তু তার খুব কাছাকাছি এসে আমার জানতে বাকি ছিল না যে তার উচ্চাকাঙ্ক্ষার পেছনেও আছে ঘোর স্বার্থপরতা আর বিবেক বর্জিত কার্যকলাপ। সারাদিনের খাটুনির পরে তিনি আনন্দ লাভের জন্য এমন কয়েকটি বিশেষ বিশেষ জায়গায় যেতেন যেখানে সুন্দরী রমণী আর বিলিতি সুরার অভাব ছিল না। কতদিন গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় তাকে সদর দরজার সামনে থেকে তুলে এনে ঘরে শুইয়ে দিয়েছি তার হিসেব নেই। যাক, সেসব অবান্তর কথা। এদিকে ব্যবচ্ছেদের জন্য নিয়মিত সব সংগ্রহ করা একটা ঘোর সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। অ্যানাটমি ক্লাসে ছাত্রের সংখ্যা কখনো কম থাকত না, তাদের ছোট ছোট দলে ভাগ করে এক একটি দেহ দেওয়া হতো। তারা পালা এবং ভাগাভাগি করে সেই বস্তুটির উপর ছুরি চালাত এবং তাতেও অনেক সময় চাহিদা মেটানো যেত না, ফলে মাঝে মাঝে একটা বিচ্ছিরি আর অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হতো। ছাত্রদের মধ্যে অসন্তোষ লেগেই থাকত। এই সমস্যা সমাধানের জন্য বাইরের গোপন চালানের উপর আমাদের বেশি নির্ভরশীল হয়ে পড়তে হচ্ছিল, আর তার ফলটাও বিপজ্জনক হয়ে ওঠার মুখে এসে দাঁড়িয়েছিল। লাভজনক এই ব্যবসার কারবারীরা মাল সংগ্রহের জন্য বেপরোয়া হয়ে উঠেছিল এবং সেটা যে সমাজের পক্ষে শুভ নয় তা খুলে বলার অপেক্ষা রাখে না। ডাক্তার পালের এই ব্যাপারে একটা নীতি ছিল, যারা মাল সরবরাহ করে তাদের কোনো প্রশ্ন করবে না। তারা কোথা থেকে বস্তুটা সংগ্রহ করছে কিংবা কিভাবে করছে তা জানার দরকার নেই। তিনি বলতেন,
ওরা লাশ নিয়ে আসে, আমরা টাকা দিয়ে কিনি, দুপক্ষই লাভবান, সুতরাং প্রশ্ন করো না।
খুন করে লাশ নিয়ে আসা হয়েছে এমন প্রশ্ন ওঠার সম্ভাবনা ছিল না। ডাক্তার পালের কাছে কেউ এ ব্যাপারে ইঙ্গিত করলে তিনি যেন আতঙ্কিত হয়ে উঠতেন, কিন্তু এমন একটা ব্যাপারে তার হালকা কথার ধরন থেকেই বোঝা যেত এ বিষয় নিয়ে আলোচনা তিনি মার্জিত রুচির পরিচয় বলে মনে করতেন না। অনেক সময় আমি লাশ দেখে চমকে উঠেছি, টাটকা মৃতদেহ, যেন সত্য মারা গেছে। যারা রাতের অন্ধকারে ওগুলো নিয়ে আসত তাদের ভয়াবহ চেহারা দেখেও কত সময় আমি শিউরে উঠেছি। অনেকবার মনে হয়েছে ডাক্তার পালকে আমার সন্দেহের কথা বলি, কিন্তু এতকাল এই ব্যাপারটা কি তার চোখ এড়িয়ে গেছে না ইচ্ছে করে তিনি চোখ বুঝেছিলেন, এটা বুঝতে না পেরে শেষ পর্যন্ত চুপ থাকাটাই আমি উচিত মনে করলাম। আমার কাজ হল যে বস্তুটা আনা হচ্ছে তা গ্রহণ করা, দাম চুকিয়ে দেওয়া, আর অপরাধের কোনো চিহ্ন থাকলে চোখ ফিরিয়ে নেওয়া। এ ব্যাপারে আস্তে আস্তে আমি পোক্ত হয়ে উঠতে লাগলাম। পৌষ মাসের এক ভোর রাতে আমার এই চুপ করে থাকা বা চোখ ফিরিয়ে রাখার চূড়ান্ত পরীক্ষা হয়ে গেল। সে রাতের কথা আমি ভুলব না। দাঁতের যন্ত্রণায় ঘুম আসছিল না, বিছানায় ছটফট করছিলাম। রাত দুটোর পর একটু তন্দ্রা এল। ঘণ্টাখানেক বোধহয় ঘুমিয়েছিলাম, বেশ কয়েকবার কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। যে বা যারা কড়া নাড়ছে বেশ অসহিষ্ণু হয়ে উঠেছে। আকাশে চাঁদের পাতলা আলো, শীতের রাতের হিমেল হাওয়া, সারা শহর ঘুমিয়ে। যারা এসেছিল তারা একটু দেরি করেই এসেছে, কিন্তু চলে যাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। ঘুমে আমার চোখ ভেঙে আসছিল। কোনো মতে দরজা খুলে তাদের সামনে দাঁড়ালাম। ঘুমের ঘোর তখনও কাটেনি, মনে হল ওরা যেন গজগজ করছে। লাশ কাটা ঘরে বস্তা সমেত মালটা ওরা বয়ে নিয়ে গেল। একটা টেবিলে সেটাকে ফেলে বস্তাটা সরিয়ে নিতেই ঘরের আলো এসে পড়ল ওটার মুখের উপর, আর আমি ভীষণ চমকে উঠলাম। একই কাণ্ড, একে মালতী। যে লোক দুটো বস্তায় মৃতদেহ পুড়ে নিয়ে এসেছিল তারা কোনো জবাব দিল না, কিন্তু যেন একটু সচকিত ভাবে দরজার দিকে সরে গেল।
আমি আমি মেয়েটাকে চিনি,
আমি এবার বেশ জোর দিয়েই বললাম।
বাংলা বাজারে ওদের বাড়ি, সন্ধ্যেবেলাও আমি ওর সঙ্গে কথা বলেছি।
মেয়েটি যে আধা গেরস্ত এবং ওর ওখানে আমার যাতায়াত ছিল তা আর আমি খুলে বললাম না।
সন্ধ্যেবেলা বেঁচে ছিল, কি করে মারা গেল? এই তোমরা তোমরা অন্যায় ভাবে এর লাশ এনেছ, কোনো অসুখেও মারা যায়নি।
আপনি ভুল করতেছেন কর্তা, আপনার দৃষ্টি ব্যাপ্যম হয়েছে, টাকাটা দেন এখনই।
তারপরেই বিচ্ছিরি ভাবে আমার দিকে তাকিয়ে তখনই টাকা দাবি করল। লোকটার গলায় একটা অমঙ্গলজনক স্বর আমার কান এড়াল না, ভয় পেলাম। ওই নির্জন ঘরে আমাকে মেরে ফেলে রেখে গেলে আমার কিছুই করার থাকবে না। হয়তো দিনের বেলা কোনো টেবিল শোভা করে একজন ছাত্রের আমি হাত পাকাবার বস্তু হয়ে দাঁড়াব। আমি আমতা আমতা করে কিছু একটা বললাম, তারপর তাদের নিয়ে চলে এলাম ডাক্তার পালের বাড়িতে। ওদের বাইরে দাঁড় করিয়ে রেখে ঘরের ভেতর থেকে টাকা গুনে এনে হাতে তুলে দিলাম। ওরা চলে যেতেই আমি তাড়াতাড়ি ফিরে গেলাম লাশ কাটার ঘরে। মেয়েটার শরীরে কতগুলো মারাত্মক আঘাতের চিহ্ন আমার চোখে পড়ল, আর আমি থর থর করে কেঁপে উঠলাম। আমার সন্দেহ মিথ্যে নয়, কোনো মতে পালিয়ে এসে আমি আমার ঘরে আশ্রয় নিলাম। পরে একটু শান্ত হবার পর আমি ভাবতে শুরু করলাম। ডাক্তার পালের উপদেশটা আমার মনে পড়ে গেল। আরো একটা কথা চিন্তা করলাম, যারা এই ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে আমি যদি তাদের বাধা হয়ে দাঁড়াই তবে আমার পক্ষে সেটা খুব নিরাপদ হবে না। ওই শয়তানগুলো খুনে নৃশংস। যা হোক, পরের দিন এ ব্যাপারে ডাক্তার পালের সহকারীর সঙ্গে কথা বলবো ঠিক করলাম। সহকারীটি হলেন একজন তরুণ ডাক্তার, নাম অনাথ চৌধুরী। সুপুরুষ এই তরুণ ডাক্তারটি ছাত্রমহলে তখন খুব প্রিয়, চতুর, ফিটফাট আর উচ্ছৃঙ্খল প্রকৃতির। কিন্তু কথার চটকে অন্যের উপর প্রভাব বিস্তার করার অসাধারণ তার ক্ষমতা। দেশ বিদেশেও ঘুরেছে, বিলেত থেকে ডাক্তারি পাস করে এসেছে, তাই অল্প বয়সেই ছড়িয়ে পড়েছে নাম। তাছাড়া নাটক, অভিনয়, খেলাধুলা সবকিছুতেই চৌকস। ছাত্রদের মধ্যে সমানে মিশে যাওয়ার একটা প্রবণতাই তাকে অত জনপ্রিয় করে তোলার মূলে। আমার সঙ্গে তার যথেষ্ট দহনম মহরম ছিল। আগেই বলেছি, আমি ডাক্তার পালের ডান হাত হয়ে উঠেছিলাম, আর অনাথ চৌধুরী ছিল তার সহকারী। সুতরাং কাজকর্মের ব্যাপারে আমাদের খুব কাছাকাছি থাকতে হতো। যখন সব ব্যবচ্ছেদের বস্তুর অভাব পড়ত, তখন আমাদের দুজনকে এ বিষয়ে সলা পরামর্শ করে একটা উপায় বার করতে হতো। ডাক্তার পালকে এ ব্যাপার নিয়ে আমরা বিব্রত করতে চাইতাম না। তিনি আকারে ইঙ্গিতে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন যে এই সামান্য ব্যাপারে তাকে যেন আমরা বিরক্ত না করি। সেদিন ডক্টর অনাথ চৌধুরী একটু আগেই হাসপাতালে এসেছিল। আমি তাকে রাতের ঘটনা বললাম। আমার সন্দেহের কথা জানাতেও ভুল করলাম না। মৃতদেহের ক্ষত চিহ্নগুলি পরীক্ষা করে অনাথ চৌধুরী ঘাড় দোলাল।
আমি এখন কি করব?
আমি প্রশ্ন করলাম।
করবে?
ডাক্তার আমার কথাটাই যেন আবার আওড়াল।
কিছু করতে চাও নাকি তুমি? কোনো ব্যাপার নিয়ে যত কম ভাবা যায় তত তাড়াতাড়ি সেটা মন থেকে মুছে যায়, এমন একটা প্রবাদ বাক্য শুনেছিলাম যেন।
কিন্তু কিন্তু মেয়েটিকে কেউ চিনে ফেলতে পারে।
আমি প্রতিবাদ না করে পারলাম না। আমার মতো অনেকেই ওকে চিনত।
আমরা আশা করব কেউ ওকে শনাক্ত করবে না, তবে কেউ যদি মেয়েটিকে চিনেই ফেলে, তুমি চিনতে পারো নি, ব্যাস লড়া চুকে গেল। আসল ব্যাপারটা হলো, এই ধরনের ঘটনা অনেক দিন ধরে চলে আসছে। তুমি যদি এই নিয়ে নাড়াচাড়া করো, তবে ডক্টর পালকে ভয়ানক ঝঞ্ঝাটে ফেলবে, তুমি নিজেও জড়িয়ে পড়বে। মানে লাশ যোগান দেওয়ার ব্যাপারে একটা চক্র আর ষড়যন্ত্রের সঙ্গে তুমি আমি সবাই জড়িয়ে পড়ব। যদি আদালতে সাক্ষীর কাঠগড়ায় আমাদের দাঁড়াতে হয়, তবে জেরার মুখে কি অবস্থা হবে আমাদের? তাছাড়া কাগজে কাগজে ফলাও করে সবকিছু ছাপা হলে কি চোখে লোকে আমাদের দেখবে সেটাও ভেবে দেখতে হবে। খাপ্পা হয়ে উঠবে না আমাদের উপর? তবে সত্যি কথাই যদি জানতে চাও, আমাদের বেশিরভাগ চালানি খুন জখমের লাশ।
ডাক্তার চৌধুরী,
যেন তুমি নিজে ব্যাপারটা সন্দেহ করনি, এখন এমন ভান করছো যেন নতুন জানছো যত্তর সব।
সন্দেহ করা এক জিনিস আর
আর প্রমাণ করা অন্য জিনিস। হ্যাঁ, তা আমি জানি। এটা এখানে এসে তোমাকে বড় ভাবিয়ে তুলেছে, বুঝতে পারছি।
ছড়ি দিয়ে মালতীর নিশ্চল দেহটাকে মৃদু আঘাত করতে থাকে অনাথ চৌধুরী।
সবচেয়ে ভালো হলো এটাকে না চেনার ভান করা, তাই করব আমি। তোমার যদি মন চায় তবে স্বীকার করতে পারো যে একে তুমি চিনতে। আমি তোমাকে উপদেশ দিতে চাই না, কিন্তু আমার মনে হয় যে কোনো বুদ্ধিমান মানুষই আমার পথে চলবে। তবে এই কথাও বলে রাখি, ডক্টর পাল নিজেও হয়তো চাইবেন যে আমরা এই পন্থা গ্রহণ করি। তিনি কেন আমাদের দুজনকেই তার সহকারী হিসেবে বেছে নিয়েছেন সে কথাও তোমাকে আমি ভেবে দেখতে বলব। নিশ্চয়ই মুখ দেখে তা করেননি তিনি, আমাদের কাজকর্মে তার আস্থা জন্মেছিল। এ ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে আমরা পারব বলেই তিনি আশা করেন।
এরপর বিষয়টা নিয়ে ঘাঁটাঘাঁটি করা যে বুদ্ধিমানের কাজ হবে না তা বুঝতে আমার দেরি হল না। তাছাড়া নিজের ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে। মালতীর দেহটা কাটা ছেঁড়া হয়ে গেল, কেউ তাকে নিয়ে কোনো প্রশ্ন তুলল না, আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। এরপর ডাক্তার অনাথ চৌধুরীর সঙ্গে আমার সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হয়ে উঠল। একদিন সন্ধ্যের পর আমি নবাবপুরে একটা রেস্তোরাঁয় গেছি। একটা টেবিলে দেখলাম চৌধুরী একজন লোকের সঙ্গে বসে আছে। ছোটখাটো একজন মানুষ, ফ্যাকাশে গায়ের রং, চোখ দুটো কয়লার মতন কালো। লোকটির হাবভাব বা বেশভূষায় তাকে অতি সাধারণ মানুষ ছাড়া আর কিছু মনে হয় না, যেন গেঁয়ো মানুষ। চেহারায় রুক্ষতাই ফুটে উঠেছে, কিন্তু চৌধুরীর মতন একজন চৌকস মানুষের উপর তার প্রভাব দেখে আমি অবাক না হয়ে পারলাম না। যেন তার হুকুম তালিম দেওয়ার জন্য চৌধুরী ব্যস্ত, কথায় কথায় চৌধুরীকে সে ধমকাচ্ছে। আমাকে দেখতে পেয়ে চৌধুরী হাতছানি দিয়ে ডেকেছিল। আমি কাছে যাওয়ার পর সেই লোকটার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল, তাই এই অদ্ভুত ব্যাপারটা নজরে এসেছিল আমার। লোকটির নাম গোবিন্দ বসাক। তার সম্বন্ধে অবশ্য কিছু চৌধুরী খুলে বলল না, আমার কৌতূহল সত্ত্বেও আমাকে চুপ করে থাকতে হল। গোবিন্দ বসাক কিন্তু কেন জানি না আমার উপর হঠাৎ খুব সদয় হয়ে উঠল। রেস্তোরাঁর একজন ছোকরাকে ডেকে আমার জন্য মুরগির মাংস আর পরোটার হুকুম দিল। তারপর এই অল্প পরিচয়ে আপনা থেকেই নিজের বিগত জীবন সম্বন্ধে বলে গেল অনেক কথা। তার বক্তব্যের দশ ভাগের এক ভাগও যদি সত্যি হয়, তবে সে যে একটি পাষণ্ড এবং আস্ত বদমাস সে বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। নিজের দুষ্কর্মের কাহিনী শোনাতে শোনাতে তার চোখে মুখে ফুটে উঠেছিল গর্বের ছাপ।
আমি এই গোবিন্দ মশাক, আমি খুব খারাপ লোক মশাই, কিন্তু চৌধুরীর কাছে শিশু, ও হলো সাক্ষাৎ শয়তান। আমি ওর নাম দিয়েছি শয়তান চৌধুরী। ওই শয়তান, এই তোমার বন্ধুর জন্য আরেক প্লেট মাংস অর্ডার দাও। জানেন, শয়তান কিন্তু মনে মনে আমাকে ঘেন্না করে, ঘেন্না। হ্যাঁ শয়তান বাবু, আমি জানি তুমি আমাকে ঘেন্না করো, ঘেন্না।
আমাকে ওই বিচ্ছিরি নামে ডেকো না।
শোনোর কথা শোনো, চুরি মারামারি দেখেছেন, আমার সমস্ত শরীরে চুরির কব বসাতে পারলে ও খুশি হবে, খুশি।
আমি মন্তব্য না করে পারলাম না। আমরা যারা ডাক্তারি পড়ছি তাদের অন্য উপায় আছে, আমরা যাকে পছন্দ করি না তাকে ফালা ফালা করে কাটাছেঁড়া করি। চৌধুরী মুখ তুলে আমার দিকে তাকাল, ওর দু চোখে একটা অদ্ভুত দৃষ্টি। বেশ খানিকক্ষণ আমরা ওই রেস্তোরাঁয় কাটালাম। বসাক নিজেও কয়েকবার এটা ওটা খাবারের অর্ডার দিল, চৌধুরীকেও সমানে হুকুম করল মুখরোচক খাবার অর্ডার দেওয়ার জন্য। মাঝখান থেকে আমার ভুরিভোজটা ভালোই হল। আমরা যখন উঠবো উঠবো করছি, রেস্তোরাঁ ছোকরাটি মোটা একটা বিল এনে আমাদের টেবিলে রাখল। ওটাতে চোখ না বলিয়েই বসাক আঙুলের টোকা মেরে ওটা চৌধুরীর দিকে ঠেলে দিল। আমি দেখলাম চৌধুরীর মুখটা যেন কেমন হয়ে গেল। প্রচণ্ড রাগ আর বাধ্যতা, এই দুই পরস্পর বিরোধী অভিব্যক্তি ফুটে উঠল তার মুখে। অতগুলো টাকা ওকে একা দিতে হবে এটা যেন সে বরদাস্ত করতে পারছে না, কিন্তু প্রতিবাদ করার সাহস নেই। সেদিন ফিরতে একটু রাতই হল। চৌধুরী আর বসাক ধরল এক রাস্তা আর আমি অন্য রাস্তা। পরদিন চৌধুরী ক্লাসে কিংবা হাসপাতালে এলো না। আমি মনে মনে হাসলাম, গতকাল রাত্রিরে টাকার শোক ও এখনো ভুলতে পারেনি, কিংবা হয়তো গোবিন্দ বসাকের সঙ্গে কোথাও ঘুরে বেড়াচ্ছে। গোবিন্দ বসাক যেভাবে ওকে হুকুম করছিল, হুকুম তামিল হতে একটু দেরি হলে তিরিক্ষি মেজাজ করছিল, তা থেকে আমি ধরে নিয়েছিলাম ভেতরে কোনো ব্যাপার আছে। হয়তো চৌধুরীর কোনো কুকীর্তির কথা বসাক জানে, তাই চৌধুরীকে সবসময় তটস্থ থাকতে হয়। সেদিন সন্ধ্যের পর আমি আবার ওদের দুজনের খোঁজে গতকাল রাত্রিরে রেস্তোরাঁয় হানা দিলাম, কিন্তু ওদের দেখতে পেলাম না। আরো কয়েকটা শৌখিন রেস্তোরাঁয় উঁকি মেরে দেখলাম ওরা নেই। আমি আর রাত করলাম না, ফিরে এলাম। ভোর রাত চারটের সময় সুপরিচিত সেই কড়া নাড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। দরজা খুলেই আমি থ। চৌধুরী তার পুরনো মডেলের ঝরঝরে অস্টিন গাড়িটা এনে দাঁড় করিয়েছে ওই গলির মধ্যে, একেবারে খিড়কির দরজার সামনে। আমি দরজা খুলতেই সে একটা বস্তা টেনে বার করল। আমার পরিচিত বস্তা।
কি ব্যাপার?
আমি একটু চেঁচিয়ে উঠলাম।
আপনি একাই মালের খুঁজে বেরিয়েছিলেন, একা সামলালেন কি করে?
আহ, কথা বলো না, হাত লাগাও।
চৌধুরী যেন ধমকে আমাকে থামিয়ে দিল, তারপর পাঁচিলের গায়ে দরজাটা খুলতে বলল। দরজা তালা খোলবার পর বস্তাটা দুজনে ধরাধরি করে ভেতরে নিয়ে গেলাম। অ্যানাটমি ক্লাসটা ওই দরজা দিয়ে ঢুকে বাঁদিকে, প্রায় পাঁচিল ঘেঁষে এবং অন্যান্য দালান থেকে বেশ দূরে। তবে পাঁচিলের গায়ের ওই দরজা দিয়ে ঢুকলে ডাক্তার পালের খিড়কি থেকে তেমন একটা দূর নয়। সব দিক বিবেচনা করেই বোধ হয় ওই বাড়িটা অ্যানাটমি প্রধানের জন্য বরাদ্দ করা হয়েছিল। বস্তাটা টেবিলের উপর রাখার পর চৌধুরী চলে যাবার জন্য ফিরল। তারপর একটু ইতস্তত করে আমার দিকে তাকিয়ে বলল,
তুমি বরং মুখটা একবার দেখে নাও। হ্যাঁ, মুখটা তুমি একবার দেখেই নাও।
যেন নিজের মনের সঙ্গে যুদ্ধ করে কথাটা সে বলল।
কিন্তু কোথায় এটা পেলেন, কেমন করে, কখন?
মুখের দিকে তাকাও।
আমার কেমন যেন ভয় করতে লাগল। ডক্টর চৌধুরী অমন কেন করছেন? আমি একবার তার মুখের দিকে আরেকবার বস্তাটার দিকে তাকাতে লাগলাম। তারপর একসময় বস্তাটা কাঁচি দিয়ে কেটে ফেলতেই টেবিলের উপর যে নগ্ন দেহটা আমার চোখের সামনে জেগে উঠল, সেটা দেখে আমি আঁতকে উঠলাম। আগের রাতে যার সঙ্গে বসে খানা পিনা আর গল্প করেছি, সেই গোবিন্দ পোশাকের লাশ আমার সামনে। চোখ দুটো আধবোজা, মুখে যেন একটা বিকৃত হাসি, বিভৎস সে দৃশ্য। আমি চৌধুরীর দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না, আতঙ্কে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। চৌধুরী পেছন থেকে এসে আমার কাঁধে একটা হাত শক্তভাবে দেখে বলল,
কমলনাথকে মাথাটা দিও।
কমলনাথ আমারই মতন একজন ছাত্র, ব্যবচ্ছেদের জন্য একটা মাথা অনেকদিন ধরেও দাবি করে আসছে। আমি কোনো জবাব দিতে পারলাম না। খুনি ডাক্তার আবার বলল,
এবার লেনদেনের ব্যাপারটায় আসা যাক। মালের জন্য তোমাকে কত টাকা দিতে হবে তোমার হিসেব পত্র ঠিক রাখতে হবে তো?
আমি কোনো মতে আমার ভাষা খুঁজে পেলাম, বললাম,
টাকা দিতে হবে? এর জন্য আপনাকে টাকা দিতে হবে?
নিশ্চয়ই, আমি এমনিতে তোমাকে একটা মাল দিতে পারি না, আর তুমিও বিনা মূল্যে ওটা নিতে পারো না। আমাদের দুজনের পক্ষেই সেটা সন্দেহজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। ভালো কথা, টাকা পয়সা কোথায় থাকে?
আমি অনেকটা পুতুলের মতো তাকে নিয়ে আমার ঘরে ফিরে এলাম। টিনের বাক্সটা আঙুল দিয়ে দেখালাম। চৌধুরী ডান হাতটা বাড়িয়ে দিল,
চাবিটা দাও।
আমি এক মুহূর্ত দ্বিধা করলাম, তারপর চাবিটা তুলে দিলাম তার হাতে। মনে হলো এতক্ষণে সে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হিসেবের খাতাটা একটা ছোট টেবিলের উপর ছিল, সেটা খুলে সে আমার সামনে ধরল। তারপর চাবি দিয়ে টিনের বাক্সটা খুলে মালের দাম বাবদ যা হওয়া উচিত তা বার করে বলল,
পাওনা টাকা তুমি মিটিয়ে দিলে, এটা হলো তোমার উপর যে বিশ্বাস আশা করা যায় তার মর্যাদা তুমি রেখেছ। তোমার নিরাপত্তার প্রথম সিঁড়ি হল এটা। এবার দ্বিতীয় ধাপ তোমাকে পার করতে হবে, খরচাটা হিসেবের খাতায় লিখে নাও সামন্ত, শয়তানও তারপর তোমার মাথার চুল ছুঁতে পারবে না।
পরের কয়েক মুহূর্ত আমার মনের মধ্যে যেন একটা ঝড় বয়ে গেল। স্বার্থপর এবং উচ্চাভিলাষী হলেও তখনও পর্যন্ত বিবেক একেবারে বর্জন করিনি, কিন্তু সেই মুহূর্তে চৌধুরীর প্রস্তাবে রাজি না হওয়ার মতন মনের জোর আমার ছিল না। তাছাড়া তার কথা না শুনলে আমি ভয়ানক বিপদে পড়ব এমন একটা সূক্ষ্ম অনুভূতি আমাকে সাবধান করে দিল। খাতায় লেনদেনের হিসেবটা লিখে ফেললাম।
চমৎকার, পুরস্কারের টাকাটা তোমারই পাওয়া উচিত সামন্ত। আমার পাওনা আমি পেয়ে গেছি। ও হ্যাঁ, একটা কথা খেয়াল রেখো সামন্ত, সংসারে কোনো মানুষের হাতে হঠাৎ যদি কিছু টাকা এসে পড়ে, তোমাকে এ কথা বলছি বলে অবশ্য কিছু মনে করো না,
মানে এসব ক্ষেত্রে একটা আচরণবিধি মেনে চলার নিয়ম আছে। খানা পিনা, নতুন নতুন জিনিসপত্র কেনা, পুরনো দেনা শোধ করা, এসবের ধারপাশ দিয়েও যেতে নেই। তা করলেই পাড়া পড়শি চেনা জানা মানুষ সন্দেহ করতে শুরু করবে, কোথা থেকে টাকা আসছে। যত ইচ্ছে ধার করো, কিন্তু কখনো ধার দিও না।
ডাক্তার চৌধুরী, আপনাকে অনুগ্রহ করার জন্য আমি গলায় ফাঁসির দড়ি পড়লাম।
আমাকে অনুগ্রহ করার জন্য?
অনাথ চৌধুরী গলা থেকে যেন ব্যঙ্গ ঝরে পড়ল।
বেশ মজার কথা বলেছ তো। আমি তো দেখতে পাচ্ছি তুমি নিজেকে বাঁচাবার জন্য আমার কথা মতো কাজ করেছো। ধরো আমি যদি ঝামেলায় পড়ি, তুমি কি রেহাই পাবে ভেবেছ? আজকের এই ছোট্ট দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনাস্রোতেরই একটি গতি। গোবিন্দ বসাক হল মালতীর অবিচ্ছিন্ন ধারাবাহিকতা। শুরু করে তুমি থামতে পারো না, শুরু করেছ কি তোমাকে চালিয়ে যেতে হবে, এর মাঝামাঝি কোনো পথ নেই।
আমার চোখের সামনে সব কিছু যেন অন্ধকার হয়ে এল। একটা ভয়ানক ষড়যন্ত্রের কবলে আমি পড়েছি, যার থেকে উদ্ধারের দ্বিতীয় কোনো পথ নেই।
হায় ভগবান, আমি কি এমন অন্যায় করেছি যার জন্য আমাকে এমন মূল্য গুনতে হচ্ছে? শুরুই বা আমি কখন করলাম?
কি ছেলে মানুষই করছো সামন্ত, কি ক্ষতি হয়েছে তোমার? তুমি যদি মুখ না খোলো তবে কি ক্ষতি বা হতে পারে তোমার? জীবন সম্বন্ধে কোনো ধারণাই তোমার নেই দেখছি। পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, সিংহ আর মেষ শাবক। যদি তুমি মেষ শাবক হও তবে আর পাঁচটা মরার মতো ওই লাশ কাটা ঘরের টেবিলে তোমার স্থান হবে। যদি সিংহ হও তবে আমার, ডক্টর পালের কিংবা পৃথিবীর সাহসী পুরুষদের মতো গাড়ি চাপবে, জীবনটা উপভোগ করবে, বুঝেছ বোকারাম? প্রথম ধাক্কাতেই তুমি তাল সামলাতে পারছ না। তুমি ভাগ্যবান বলেই ডক্টর পালের সুনজরে পড়েছ, তা ভেবে দেখেছ কি? সূত্রগুলো তুমি ঠান্ডা মাথায় ঠিক ঠিক অনুসরণ করবে, এটাই তিনি আশা করেন তোমার কাছে। আর এই কথাও তোমায় আজ বলে রাখছি, আজ থেকে তিন দিন পরে আজকের কথা ভেবে তুমি নিজেই লজ্জা পাবে, আমি বাজি রাখতে পারি।
অনাথ চৌধুরী আর অপেক্ষা করল না, অন্ধকার থাকতে থাকতেই তার সেই ঝরঝরে গাড়িটা নিয়ে চলে গেল। একা একা আমি নিজের অবস্থাটা ভেবে দেখবার চেষ্টা করলাম। নিজের দুর্বলতার জন্য নিজেকে দোষ দেওয়া ছাড়া আর কিছু করার ছিল না আমার। চৌধুরীকে সুবিধে দিতে দিতে আমি এত বাড়িয়েছি যে তার ভাগ্য আমার মুঠোয় না এসে আমি তার কেনা গোলাম হয়ে পড়েছি। আহ, একটু যদি সাহস থাকতো আমার! আমার অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যেন অন্যায় যতই ঘটুক না কেন আমাকে এমন ভাবেই চলতে হবে, আর সেটাই ন্যায়। হিসাবের খাতায় অভিশপ্ত সেই সর্বশেষ লেখাটাই বন্ধ করে দিল আমার মুখ। তারপর একসময় দিনের আলো ফুটল, ঘন্টা গড়িয়ে গেল, শুরু হলো ক্লাস। গোবিন্দ বসাকের অঙ্গ প্রত্যঙ্গ ছাত্রদের মধ্যে ভাগ করে দেওয়া হল, তারাও কোনো প্রশ্ন তুলল না। মাথাটা পেয়ে খুশি হল কমলনাথ। দুদিন ধরে লাশ কাটা ছেঁড়ার উপর আমি তীক্ষ্ণ লক্ষ্য রাখলাম, যতই কাটা হচ্ছে ততই ওটাকে চেনার সম্ভাবনা কমে আসছে, আর সাহস ফিরে আসছে আমার মনে।
এইটাকে ঠিক করে রাখো,
তৃতীয় দিনে অনাথ চৌধুরী এলো। এ দুদিন নাকি অসুখ করেছিল বলে আসেনি। প্রচন্ড উৎসাহ নিয়ে দুদিন যে সময় নষ্ট হয়েছে তা উসুল করে দেওয়ার জন্য সে যেন ব্যস্ত হয়ে পড়ল। টেবিলে টেবিলে ঘুরে নির্দেশ দিতে লাগলো ছাত্রদের অক্লান্ত কর্মীর মতো। বিশেষ করে কমলনাথকে সাহায্য করবার জন্য সে যেন উদগ্রীব হয়ে উঠেছে। তার কাছ থেকে অযাচিত উৎসাহ পেয়ে কমলনাথের উদ্দীপনা শেষ নেই। নানান কোণ থেকে গোবিন্দ বসাকের মাথাটায় ছুরি চালিয়ে হাত পাকাতে লাগলো সে। সপ্তাহটা শেষ হওয়ার আগেই চৌধুরীর ভবিষ্যৎবাণী ফলে গেল। আমি ভয় কাটিয়ে উঠলাম, মনে মনে একটা গর্ব অনুভব করতে লাগলাম। চৌধুরীর কথা মতো সিংহের দলেই আমি ফিরেছি। চৌধুরীর সঙ্গে ক্লাসে দেখা হয়, কিন্তু সে রাতের ঘটনা নিয়ে আমরা কেউ উচ্চবাচ্য করি না, যেন একটা অলিখিত চুক্তি হয়েছে আমাদের মধ্যে। কিন্তু ঘটনাচক্রে আবার আমাদের খুব কাছাকাছি আসতে হল। মাল সরবরাহে হঠাৎ টান পড়ল, অ্যানাটমি ক্লাস প্রায় বন্ধ, ছাত্রদের মধ্যে দেখা দিল মৃদু অসন্তোষ। ডাক্তার পাল উদ্বিগ্ন হলেন। তিনি আমাকে আর চৌধুরীকে ডেকে ব্যাপারে তার দুশ্চিন্তার কথা জানালেন। ঠিকমতো মাল না পাওয়া গেলে ছাত্রদের পক্ষে কাটা ছেঁড়া করা অসম্ভব, তার কাছ থেকে কর্তৃপক্ষ কৈফিয়ত চেয়ে বসবেন। আমাদের তিনি এ ব্যাপারে তৎপর হতে বললেন। আমরাও চিন্তিত হয়েছিলাম। আসলে পুলিশ সে সময় কিছু একটা ঘটনায় বেশ কিছু গুন্ডাকে আটক করেছিল, ফলেই এই অচলাবস্থা। আমি আর চৌধুরী শলা পরামর্শ করতে লাগলাম। একটা উপায় আমাদের বের করতে হবে। ঠিক এই সময় শহর ছাড়িয়ে বেশ কিছুটা দূরে একটা খুব পুরনো কবরখানার খবর এলো আমাদের কাছে। ওটা চারপাশে নাকি জঙ্গল, অনেকটা পরিত্যক্ত। খুব কাছের গায়ের কিছু পুরনো মানুষ ছাড়া ওটা এখন আর কেউ ব্যবহার করে না। একটা নতুন কবরখানা হয়েছে অন্যদিকে, সেখানেই যায়। শুধু পুরনো মানুষেরা ভাব প্রবণতার খাতিরে হোক কিংবা পূর্বপুরুষদের স্মৃতির সম্মানেই হোক, ওটাকে এখনো ছাড়তে পারেনি। আরো যে খবরটা আমাদের কাছে এলো তা হল, খালেদ মিয়া নামে এক বুড়ো চাষির কম বয়সী বউ বাচ্চা হতে গিয়ে মারা গেছে। মাত্র গতকালই তাকে ওই কবরখানায় সমাধিস্থ করা হয়েছে। আমি আর চৌধুরী পরামর্শ করলাম, এ সুযোগ হাতছাড়া করা চলবে না। সেদিন সন্ধ্যের পর চৌধুরীর ঝরঝরে গাড়িতে আমরা বেরিয়ে পড়লাম। শহর ছাড়িয়ে বেশ অনেকটা দূরে সেই কবরখানা। ওখানে পৌঁছে কাজ শেষ করে আবার ফিরে আসতে আসতে অনেক রাত হয়ে যাবে। শহরের শেষ সীমানায় চৌধুরী গাড়ি থামিয়ে একটু অন্ধকার দেখে রাস্তার পাশে গাড়ি রাখল। পেছনের আসনে পায়ের কাছে ছিল শাবল আর কোদাল, আর ছিল চটের বস্তা, যাতে কারো চোখে না পড়ে তাই অন্ধকারে গাড়িটা রাখল চৌধুরী। আমরা একটা হোটেলে ঢুকলাম। রাতের খাওয়াটা সেরে নেওয়াই ভালো, নয় তো পেটে কিছুই পড়বে না। মাংস আর পরোটার অর্ডার দিয়ে চৌধুরী পকেটে হাত ঢোকাল, তারপর এক মুঠো টাকা বার করে আমার হাতে গুঁজে বলল,
সামন্ত, সেদিন আমার সঙ্গে সহযোগিতা করার জন্য এই সামান্য উপহারটুকু গ্রহণ করো।
আমি টাকাটা পকেটে পুরে নিলাম। আপনি একজন দার্শনিক, আপনি ঠিকই বলেছিলেন। তিন দিন পর ওই ব্যাপারটা নিয়ে আমি আর মাথা ঘামাইনি। আপনার সঙ্গে ঘনিষ্ঠতা না হওয়া পর্যন্ত আমি একটা বুদ্ধ ছিলাম। আপনি আর ডাক্তার পাল, আপনারাই আমাকে সত্যিকারে মানুষ বানিয়ে ছাড়বেন। ভগবানকে ধন্যবাদ, আপনাদের নজরে পড়েছিলাম।
আর বলতে, মানুষ তোমাকে না বানিয়ে আমরা ছাড়ব না। আর তাই যদি বলো, সেদিন আমার পাশে দাঁড়াবার জন্য একজন সাহসী মানুষই আমার দরকার ছিল। প্রকাণ্ড চেহারার অনেক মানুষই ওই দৃশ্য দেখে মূর্ছা যেত, কিন্তু তোমার বেলায় তা হয়নি। তুমি মাথা ঠিক রেখেছিলে, আমি লক্ষ্য করছিলাম তোমাকে।
মাথা কেন ঠিক রাখবো না, ওটা আমার কাছে কোনো ব্যাপার নয়। তাছাড়া আপনাকে সাহায্য করার জন্য আপনি চিরকাল আমার প্রতি কৃতজ্ঞ থাকবেন, সেটাও তো কম কথা নয়। আমার মনে হল চৌধুরীর কপাল যেন কুঁচকে গেল, চোখ দুটো ছোট ছোট করে তাকালো আমার দিকে। কিন্তু আমি ততক্ষণে বাচাল হয়ে উঠেছি, গলায় অহংকার ফুটিয়ে বললাম, আসল কথা হল ভয় না পাওয়ার। ফাঁসি কাটে আমি ঝুলতে চাই না, এ কথা সত্যি, কিন্তু সবসময় ন্যায় পথে চলবে, ভগবানে বিশ্বাস রাখবে, এসব আদর্শের বুলি আমার কাছে উপহাস বলেই মনে হয়। আপনার আমার মতো সাহসী মানুষদের জন্যই তো এই জগৎ। হ্যাঁ, হোটেলের টাকা মিটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। ক্রমে রাস্তা নির্জন হয়ে এল, আকাশে আধখানা চাঁদ। খুব অসুবিধা হচ্ছিল না। অবশেষে কবরখানার সামনে পৌঁছলাম। চারপাশে জঙ্গল, একটা পুরনো জীর্ণ মসজিদ, তার লাগোয়া কবরখানা। ভাগ্য ভালো মসজিদে কেউ থাকে না, ওটাও বোধহয় এখন পরিত্যক্ত। গাড়িটা সুবিধে মতো জায়গায় রেখে আমরা গাড়ি থেকে দরকারি জিনিসপত্র বের করলাম। একটা টর্চ, একটা লণ্ঠন, শাবল আর কোদাল। আধখানা চাঁদের আলো যেন এক ভুতুরে পরিবেশ সৃষ্টি করেছে। টু শব্দটি নেই, চারিদিকে কবরের নিস্তব্ধতা। একটা কাঠের ভাঙা গেট পেরিয়ে আমরা কবরখানার ভেতরে ঢুকলাম। বড় বড় ঘাস হয়েছে চারিদিকে, সাপ থাকাও বিচিত্র নয়। সন্তর্পণে পা ফেলে লণ্ঠন আর টর্চের আলোয় আমরা পথ এগোচ্ছিলাম। বড় বড় গাছের ছায়া চাঁদের আলো ঢেকে এক এক জায়গায় সৃষ্টি করেছে নিরন্ধ্র অন্ধকার। আমার গা ছমছম করে উঠল, মনে হল যেন সারি সারি কবরের তলা থেকে চিরনিদ্রিত মৃতদেহগুলি আমাদের এই গোপন অভিসার লক্ষ্য করছে। আমরা তাদের শান্তিতে বাধার সৃষ্টি করেছি, অবৈধভাবে প্রবেশ করেছি তাদের সংরক্ষিত এলাকায়, সেটা তারা পছন্দ করছে না। চৌধুরীর দিকে তাকিয়ে দেখলাম সে কিন্তু নির্বিকার। আবার আমার সাহস ফিরে এলো। নতুন কবরটা খুঁজে বের করতে বেগ পেতে হল না। বেশিরভাগই বড় বড় ঘাসে ঢাকা পড়েছে, কিন্তু এটা সদ্য তৈরি, তাই ঘাস পরিষ্কার করা হয়েছে, সহজেই চোখে পড়ে।
দেখি সরুন, এখান থেকেই শুরু করি।
লণ্ঠনটা মাটিতে রেখে আমরা দুজনে মাটি কোপাতে শুরু করলাম। নরম মাটি, সবে খোঁড়া হয়েছিল, তাই তাড়াতাড়ি গর্তটা বড় হতে লাগল। পরিশ্রমে আমাদের শরীরে নামল ঘামের বন্যা। তারপর একসময় কফিনটা আমাদের চোখে পড়ল। খুব সাবধানে চারপাশে গর্ত করে কফিনের দুদিক শক্ত মুঠোয় ধরে ওটাকে আমরা মাটির উপর রাখলাম। শাবলের চাপ দিয়ে ঢাকনাটা খুলে ভেতরের মৃতদেহটা শুইয়ে দিলাম পাশের বড় বড় ঘাসের উপর। অল্প বয়সী বউয়ের মৃতদেহ তেমন ভারী নয়। এবার কফিনের ঢাকনাটা আবার বন্ধ করে গর্তে যেমনটি ছিল তেমনটি রেখে ভরাট করে দিলাম মাটি। আমাদের কুকীর্তির প্রমাণ আমরা রাখতে চাই না। বস্তার মধ্যে লাশ ভরে আমরা ধরাধরি করে নিয়ে চললাম চৌধুরীর ছেঁকড়া গাড়িতে। পেছন দিকে পায়ের কাছে বস্তাটা রাখা হল। যন্ত্রপাতি লণ্ঠন সব নিয়ে এসে আমরা ফিরে চললাম। এত সহজেই একটা লাশ পাওয়া গেছে বা জোগাড় করতে পেরেছি ভেবে মন উৎফুল্ল হয়ে উঠেছিল। ওটার বাবদ যে টাকা হওয়া উচিত সেটা আমরা দুজন ভাগ করে নেব। সহজভাবে টাকা রোজগারের ভালো একটা পথ পাওয়া গেছে। চৌধুরী গাড়ি চালাতে চালাতে কুৎসিত একটা রসিকতা করল, দুজনেই হেসে উঠলাম।
এরকম সুন্দরী বউ কাটতেও মজা, বুঝলে সামন্ত?
হঠাৎ শুরু হল ঝিরঝিরে বৃষ্টি, মেঘে ঢাকা পড়ল চাঁদ। আমার পায়ের কাছে বস্তাটা ছিল। চৌধুরীর ঝরঝরে গাড়িতে খুব ঝাঁকুনি হচ্ছিল আর বস্তাটা বারবার আমার পায়ের উপর এসে পড়ছিল। আমি যতই পা দিয়ে ওটা ঠেলে সরিয়ে দিচ্ছিলাম ততই যেন নতুন উদ্যমে ওটা এসে পড়ছিল আমার পায়ের উপর। এই সংস্পর্শে আমার গা ঘিন ঘিন করে উঠছিল। হঠাৎ একবার মনে হল বস্তা থেকে একটা হাত বেরিয়ে আমার পায়ে শুশ্রু দিল। ভীষণ চমকে উঠলাম আমি, গলা দিয়ে বোধহয় একটা শব্দ বেরিয়েছিল। চৌধুরী গাড়ি থামিয়ে আমার দিকে ফিরে বলল,
কি হলো, চেঁচিয়ে উঠলে কেন?
আমার আমার কেন যাই ভালো ঠেকছে না, আমার আমার পায়ে কে যেন সুড়সুড়ি দিল।
তোমার দেখছি ভয় ধরেছে, এই তুমি সাহসী পুরুষ। হ্যাঁ,
অনাথ চৌধুরী ব্যঙ্গ তখন আমার একদমই পোষাচ্ছিল না। গাড়ি থামিয়েও নেমে এল। বৃষ্টির বেগটা বেড়েছে, হঠাৎ কোথা থেকে কতগুলো কুকুর আমাদের চারপাশে ডাকতে লাগল। তাদের সেই ডাকের মধ্যে হিংস্রতা নেই, আছে একটা কান্নার সুর। চারিদিকের জমাটি অন্ধকার, কুকুরের কান্না, আমাদের সঙ্গে কবর থেকে সদ্য চুরি করে আনা একটি যুবতীর মৃতদেহ, সব কিছু মিলিয়ে একটা ভয়ের অশরীরী পরিবেশের সৃষ্টি হয়েছে আমাদের চারপাশে। চৌধুরী আমার বাঁদিকের দরজাটা খুলে ভেতরে ঝুঁকে বলল,
টর্চটা জ্বালাও, মেয়ে মানুষের সুড়সুড়িতে তোমার ভয়ের চাইতে আরাম লাগাই উচিত।
আমি পাশ থেকে টর্চটা তুলে এনে আলো ফেললাম বস্তাটার উপর। কয়েক মুহূর্ত আমরা স্তম্ভেদের মতন তাকিয়ে রইলাম, কারো মুখে কোনো কথা নেই। সত্যি বস্তা থেকে একটা হাত বেরিয়ে এসেছে, কিন্তু সেটা রমণীর কোমল হাত নয়, একটা লোমশ হাত। একটা ভয়ানক আতঙ্ক আমার বুকে যেন পাষাণের মতন চেপে বসেছে।
এটা এটা কার হাত?
এই মানুষের হাত নয়,
কিন্তু আমরা তো মেয়ে মানুষের লাশ কবর থেকে তুলে এনেছি।
আরে বাবা, আলোটা আরেকটু উঁচু করে ধরো, মুখটা আমি দেখতে চাই।
আমি টর্চের আলোটা বস্তার মুখের কাছে ধরলাম। চৌধুরী এক টানে ওটা সরিয়ে দিতেই একটা মুখ বেরিয়ে পড়ল, দাড়ি কামানো একটা মুখ, চোখ দুটো খোলা, গভীর কালো দু চোখে তারা, মুখে যেন ব্যঙ্গের হাসি, আমাদের উপহাস করছে। রাতের নিস্তব্ধতা খান খান করে দিল আমাদের দুজনের আতঙ্কিত চিৎকার। চৌধুরী এক লাফে সরে গেল, আমি কেমন করে ডান দিকে দরজা খুলে লাফ মেরেছিলাম আমি জানি না। অন্ধকারে শক্ত মাটিতে আছড়ে পড়ে হাত পা ছড়ে গেল, কিন্তু আমার তখন কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। দিক বিদিক জ্ঞান হারিয়ে আমি ছুটছি তো ছুটছি। যে মুক্তা আমাদের দিকে তাকিয়ে বিভৎসভাবে হাসছিল, সেটা গোবিন্দ বসাকের মুখ, যাকে লাশকাটা ঘরে ফালা ফালা করে কাটা ছেঁড়া করা হয়েছিল আমাদের দুজনের চোখের সামনে।
সানডে সাসপেন্সে আজ শুনছিলেন মঞ্জিল সেনের পিশাচ। বিভিন্ন ভূমিকায় ডক্টর ব্যানার্জি, ঋতব্রত মুখার্জি, রাঘব সামন্ত, অংশুমান পাল, অনাথ চৌধুরী, দেবার্য ব্যানার্জি, গোবিন্দ বসাক, অগ্নি গুন্ডা, সাক্ষর রায় এবং সঙ্গে মির্চি টিম। ধ্বনি পরিকল্পনা আবু, সঙ্গীত রিচার্ড, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, এডিট অ্যাসিস্ট্যান্স দেবার্ঘ, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক, প্রচার সহায়তায় অর্ণব ও অভিজিৎ, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। সানডে সাসপেন্স শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchibangla বা ডাউনলোড করুন গানা অ্যাপ।